দোয়া সৃষ্টি কুলের প্রত্যেকেই অভাবী এবং আল্লাহর কাছে যা আছে তার মুখাপেক্ষী। আর আল্লাহ তাআলা অভাব মুক্ত, তিনি কার মুখাপেক্ষী নন। আল্লাহ তার বান্দাদের উপর আবশ্যক করে দিয়েছেন তারা তার কাছে দোয়া করবে। তিনি এরশাদ করেন, উদ্উনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে ছাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে অহংকার প্রদর্শন করে অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা গাফের 60 নম্বর আয়াত। এই আয়াতে ইবাদত করতে অর্থ হচ্ছে দোয়া করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তিনি তার প্রতি রাগান্বিত হন। তিরমিজি। তাছাড়া বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তার প্রতি খুশি হন। যারা বারবার তার কাছে ধন্না দেয় তিনি তাদের ভালোবাসেন এবং তাদেরকে নিকটবর্তী করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই বিষয়টি অনুধাবন করেছিলেন। তাই তুচ্ছ বিষয় হলেও তা আল্লাহর কাছে চাইতেন। সৃষ্টিকুলের কারো কাছে সাহাবীগণ পার্থ ওনার হস্তকে প্রসারিত করতেন না। এটা এই কারণেই সম্ভব হয়েছিল যে তারা আল্লাহর সাথে সম্পর্ক গড়েছিলেন, তার নৈকট্য লাভ করেছিলেন এবং তিনিও তাদেরকে নৈকট্য দান করেছিলেন, কেননা তাদের দৃষ্টি ছিল আল্লাহর এই বাণীর প্রতি। আমার বান্দা যদি আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো নিকটেই আছি। সূরা বাকারা 186 নম্বর আয়াত। আল্লাহর নিকট দোয়ার বিশেষ একটি স্থান আছে, বরং দোয়া আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত বিষয়। দোয়ার মাধ্যমে কখনো ফয়সালাকে অনুরোধ করা হয়। দোয়া কবুল হওয়ার কারণ পাওয়া গেল এবং কবুল না হওয়ার বাধা দূরীভূত হলে মুসলিম ব্যক্তির দোয়া গ্রহণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে দোয়াকারী তিনটি বিষয়ের যে কোনো একটি অবশ্যই পাবে। তিনি ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন ইল্লা আ'তাহুল্লাহু বিহা ইহদা থালাস, إما أن تعجل له دعوته وإما أن يدخرها له في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا إذا نكثر، قال الله أكثر. جي كن مسلم الله ركس دعا كرب جي دعا كن غناء تكبنا كن أتي وتر شمبر كو چن وكر حبنا تولي الله تك نمن لكت وتن تر جي كن اكتي دان كرب اك نمبر تار دعا دنيا تي قبل كر حب دوي نمبر اخرت تار جن وها شنچوي كر رخاب تن نمبر تار دوار انروب اكتي بفت تك تار কে মুক্ত করা হবে। তারা সাহাবীগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি বললেন, আল্লাহ আরো বেশি দানকারী আহমদ। দোয়ার প্রকার বিদোয়া দু প্রকার, ইবাদতের দোয়া যেমন নামাজ রোজা ইত্যাদি, দুই নম্বরে নির্দিষ্টভাবে কোনো বস্তু চাওয়ার জন্য দোয়া। কোন আমল উত্তম? কোরআন তেলাওয়াত উত্তম নাকি জিকির করা নাকি দোয়া ও প্রার্থনা? জবাব হচ্ছে, সর্বোত্তম আমল হচ্ছে পবিত্র কোরআন পাঠ, তারপর উত্তম হচ্ছে জিকির ও আল্লাহর প্রশংসামূলক কথা, তারপর হচ্ছে দোয়া ও প্রার্থনা। এটা হচ্ছে সাধারণ কথা, কিন্তু স্থান ও সময় ভেদে কখনো নিম্ন মর্যাদার কাজ উচ্চ মর্যাদার কাজের চেয়ে বেশি উত্তম হতে পারে। যেমন আরাফাত দিবসে আরাফাতের মাঠে কোরআন পাঠের চেয়ে দোয়া করাই উত্তম। ফরজ নামাজ আনতে কোরআন তেলাওয়াতের চাইতে হাদিসে প্রমাণিত জিকির আজকার পাঠ করাই উত্তম। দোয়া কবুল হওয়ার কারণ, দোয়া কবুল হওয়ার জন্য প্রকাশ্য কিছু কারণ আছে, কিছু অপ্রকাশ্য কারণ আছে। এক নম্বর, দোয়া কবুল হওয়ার প্রকাশ্য কারণ ক, দোয়ার পূর্বে কিছু নেক আমল করা, যেমন সদকা, ওযু, নামাজ, কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা, প্রথমে আল্লাহর উপযুক্ত প্রশংসা করা, যে বিষয়ে দোয়া করবে তার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহর নাম গুণাবলী চয়ন করে তার উসিলা করবে। যদি জান্নাত প্রার্থনা করতে চায় তবে তার অনুগ্রহ করুণা ভিক্ষার মাধ্যমে দোয়া করবে। যদি জালম বা অত্যাচারের উপর বদদোয়া করতে চায় তবে আল্লাহর গুণবাচক নাম রহমান রহিম করিম ইত্যাদি শব্দে শব্দ উল্লেখ করবে না, বরং আল জব্বার মহাক্ষমতাবান, আল কাহার মহাপ্রতাপশালী ইত্যাদি শব্দ উল্লেখ করবে। খ, দোয়া কবুল হওয়ার আরো উল্লেখযোগ্য কারণ হচ্ছে দোয়ার প্রথমে মধ্যে ও শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ পাঠ করা। গ, নিজের পাপের স্বীকারোক্তি দেয়া। ঘ, আল্লাহ যে সমস্ত নিয়ামত দান করেছেন তার শুক্রিয়া আদায় করা। উম, যে সমস্ত বিষয়ে যে সমস্ত সময়ে দোয়া কবুল হবে বলে প্রমাণিত হয়েছে তা নির্বাচন করে কাজে লাগানো, যেমন রাতে ও দিনের মধ্যে রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে যখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, আজান ও কিয়ামতের মধ্যবর্তী সময়ে ওজুর পর সিজদায় গিয়ে নামাজে সালাম ফেরানোর পূর্বে নামাজের শেষে কোরআন খতম করার সময় মোরগের ডাক শোনার সময় সফরাবস্থায় মজলুম অত্যাচারীদের দোয়া, বিপদগ্রস্তের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া, কোন মুসলিম ভাইয়ের অনুপস্থিতি তার জন্য, যুদ্ধের সময় শত্রু সম্মুখবর্তী হওয়ার সময় দোয়া, সপ্তাহের মধ্যে জুমার দিন বিশেষ করে এ দিনের আসরের পর শেষ সময়ে দোয়া দোয়া কবুল হয়, মাসের মধ্যে রমজান মাসে ইফতারের সময়, শেষ রাতে সাহুর খাওয়ার সময়, লাইলাতুল কদরে এবং আরাফার দিবসে, সম্মানিত স্থান সমূহে, সাধারণভাবে সকল মসজিদ কাবার নিকটে, বিশেষ করে মুলতাজিমের কাছে, মাকাম ইব্রাহিমের নিকট, সাফা মারওয়া পাহাড়ে, হজের সময়, আরাফাত মুজদালিফা ও মিনার মাঠে, জমজম পানি পান করার সময়, দুই নম্বর দোয়া কবুল হওয়ার অপ্রকাশ্য কারণ, দোয়ার পূর্বে খাঁটি ভাবে তওবা করা, কারো সম্পদ আত্মসাৎ করে থাকলে তা ফেরত দেওয়া, পানাহার পোশাক বাসস্থান প্রভৃতি হালাল কামাই থেকে হওয়া, বেশি বেশি নেক কাজ করা, হারাম বিষয় থেকে দূরে থাকা, সন্দেহ খাহেশাতের বিষয় থেকে পুত্রপবিত্র থাকা, দোয়া অবস্থায় অন্তর্ভুক্তিত রাখা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা পোষণ করা, আল্লাহর শরণাপন্ন হওয়া এবং তার কাছে কাকুতি মিনতি করা, একই কথা বারবার উল্লেখ করা, বিষয়টি তার কাছে সুপর্দ করা, তিনি ছাড়া কারো প্রতিবিক্ষেপ না করা এবং দোয়া কবুল হবে এর দৃঢ় বিশ্বাস রাখা। দোয়া কবুল না হওয়ার কারণ, মানুষ কখনো দোয়া করে কিন্তু তা কবুল করা হয় না বা দেরিতে কবুল করা হয়, আর তার অনেক কারণ আছে, যেমন আল্লাহর কাছে দোয়া করে আবার গায়রুল্লাহর কাছেও দোয়া করে, দোয়ায় খুঁটি নাটি বিষয় উল্লেখ করা, যেমন জাহান্নামের গরম থেকে, সংকীর্ণতা থেকে, অন্ধকার থেকে আশ্রয় প্রার্থনা করা, কিন্তু শুধুমাত্র জাহান্নাম থেকে আশ্রয় কামনা করাই যথেষ্ট। মুসলিম ব্যক্তির নিজের উপর বা অন্য কারো উপর অন্যায় ভাবে দোয়া করা, গুনাহের কাজে ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করা, আল্লাহর ইচ্ছার সাথে দোয়াকে সম্পর্ক করা, যেমন হে আল্লাহ তুমি যদি চাও তবে আমাকে মাফ করো ইত্যাদি, বরং দৃঢ়ভাবে আল্লাহর কাছে চাইবে, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা, যেমন বলে এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না, ক্লান্ত হওয়া, অর্থাৎ ক্লান্ত বিরক্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া, গাফেল ও উদাস অন্তরের দোয়া, আল্লাহর সামনে দোয়ার আদব রক্ষা না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক লোককে আম নামাজের মধ্যে দোয়া করতে শুনলেন, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ্জালনা হাযা সুম্মা দাআহু ফাকাল লাহু আও লিগাইরিহি ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি والثناء عليه ثم ليصلي على النبي صلى الله عليه وسلم ثم ليدعو بعد بما شاء لوكتا খুব তাড়াহুড়া করলো, তারপরে তাকে ডেকে বললেন, কোন মানুষ যখন দোয়া করতে চায় তখন সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে, এরপর যা ইচ্ছা যেন দোয়া করে। আবু দাউদ তিরমিজি, কোন অসম্ভব বস্তুর জন্য দোয়া করা, যেমন চিরকাল দুনিয়াতে বেঁচে থাকার দোয়া করা, দোয়ায় কৃত্রিম ভাবে কবিতা আওড়ানো, আল্লাহ বলেন, উদ্উ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, তোমরা বিনয়াবনত হয়ে গোপনে তোমাদের পালনকর্তাকে আহ্বান করো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আরাফে 55 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিতা মেলা নূর মত করে দোয়া পড়বে না, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এ থেকে বেঁচে থাকতেন। বুখারী। দোয়ায় অতিরিক্ত চিৎকার করা, আল্লাহ তাআলা বলেন, লা ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তোমার নামাজে কণ্ঠকে উচ্চ করো না, অতিশয় ক্ষীণও করো না, বরং এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়ায় কণ্ঠস্বরকে নিচু করো, দোয়ার ক্ষেত্রে নিম্নলিখিত ধারাবাহিকতা অবলম্বন করা উচিত, প্রথমত আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করবে, দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, তৃতীয়ত তাওবা করবে ও নিজের গুনাহের কথা স্বীকার করবে, চতুর্থত আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতা আদায় করবে, পঞ্চমত নিজের প্রার্থনা পেশ করবে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহীন থেকে প্রমাণিত দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবে, ষষ্ঠত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার দুরুদ পড়ে দোয়া শেষ করবে।